বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ শুক্রবার 10 সেপ্টেম্বর, 26 ভাদ্র এবং ফার্সি 19 শাহরি ভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদফাইভ স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে 6 প্রতিবেশী দেশের যৌথ বিবৃতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের 6 প্রতিবেশী দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
এছাড়া বাংলাদেশে করোনাকালে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাওয়ার উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। পশ্চিমা দেশগুলোকে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে, জাতিসংঘের মহাসচিবকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবার ইরাক থেকেও সরানো হবে মার্কিন সেনা, জানালেন ইরাকের সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা। বাংলাদেশে বিএনপির সমালোচনার জবাবে এক হাত নিলেন সেতুমন্ত্রী, দলটিকে জাতীয় হতাশাবাদী দল হিসেবে অভিহিত করলেন ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে বলে দিলীপ ঘোষের মন্তব্য। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরিস্থিতির সঠিক উপলব্ধির ভিত্তিতে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে পারে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা রেখেছে তেহরান। আবদুল্লাহিয়ান বলেন, তার দেশ কূটনৈতিক উপায়ে যেকোনো সমস্যা সমাধানের নীতিতে বিশ্বাসী এবং এ কারণে ইরান ভিয়েনা সংলাপে ফিরতে চায়, কিন্তু দুঃখজনকভাবে আমেরিকা নিষেধাজ্ঞা বলবৎ রেখে একথা ভাবছে যে বিষয়টিকে ভিয়েনা সংলাপে ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করা যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চাপ সৃষ্টির চেষ্টা হলে ইরান কখনোই নতি স্বীকার করবে না। এর আগে গত বুধবার আমেরিকা ও জার্মানি ইরানকে যথাশীঘ্র সম্ভব ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি। ইরাক ও আমেরিকার যৌথ কমিটি এই তারিখ ঘোষণা করেছে। ব্রিগেডিয়ার জেনারেল খাফাজি আজ আরও বলেন, দু দেশের মধ্যে অর্জিত সমঝোতার ভিত্তিতে এর মধ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে। তিনি বলেন, আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই। আর এই আইন আল আসাদ ঘাঁটিটির কমান্ডিং এর দায়িত্ব এখন ইরাকি সেনাবাহিনীর হাতে। এছাড়া আল হারির ঘাঁটির একটা বড় অংশই নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পেশমার্গা বাহিনী। দখলদার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি বন্দীকে ধরে দিতে জর্দানের সাহায্য চেয়েছে তেল আবিব। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল আল ইয়াওম আজ এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, বন্দীরা পালিয়ে যাওয়ার পর 5 দিন পার হয়েছে কিন্তু এখনও তাদের খোঁজ পায়নি ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলি নেতারা জর্দান সরকারের সহযোগিতা চেয়েছে। ইসরায়েল ধারণা করছে বন্দীরা হয়তো সীমান্তের ওপারে চলে গেছে। জর্দানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এদিকে পালিয়ে যাওয়া বন্দীদের স্বজনদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও 5 জনকে আটক করেছে তারা। এর আগেও আরও কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছে বর্ণবাদী বাহিনী। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে সম্প্রতি বিএনপি যে অভিযোগ করেছিল তার জবাব দিতে গিয়ে সেতুমন্ত্রী আজ এ মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনসমর্থন তলারিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র। সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কোনো ভুইপোর সংগঠন নয় যে কারো যোগসাজশে দেশ চালাতে হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা ও সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র নির্ভর সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় আওয়ামী লীগ সব দলের চেয়ে এগিয়ে। তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্যতা করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। অন্ধ সমালোচনা আর বিষদগারের রাজনীতি ফ্রাঙ্কেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বেলা 2টার সময় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার বেলা 2টার সময় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে নির্বাচন হবে। 3টি কেন্দ্রেই ফল ঘোষণা হবে আগামী 3রা অক্টোবর। এ সম্পর্কে আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,
আমার কাছে একটা অন্য অনুভূতি যেখানে মমতা ব্যানার্জি আমার ধরা এসে নমিনেশন জমা দিচ্ছেন। আমিও এই আলিপুরের এমএলএ ছিলাম এবং আমি যত মানুষের সাথে কথা বলেছি তারা 30 তারিখ মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে রয়েছে।
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তৃণমূলের মহিলা সমর্থকরা মিছিল করে স্লোগান দিয়ে বলেন, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি এর সম্পর্কে বলেন,
আমাদের লড়াই পুরোপুরি হবে, আমরা তো এখন নামি এখনো ঘোষণা করিনি, তার আগে মমতা ব্যানার্জি পুরো মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বুঝতেই পারছেন বিজেপির ভয় কতটা।
বলছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। 2011 ও 2016 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন মমতা। এরপরে 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল বিধায়করা মমতাকে পরিষদীয় দলের নেত্রী ঘোষণা করায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। 5 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা। সাংবিধানিক নিয়ম মেনে 6 মাসের মধ্যে অর্থাৎ 5 নভেম্বরের মধ্যে তাকে বিধায়ক নির্বাচিত হয়ে আসতে হবে। সেই বিধিনিয়মের জেরে তিনি উপনির্বাচনে লড়বেন এবং এক্ষেত্রে পুরনো ভবানীপুর কেন্দ্রকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলাকে গুরুত্বহীন করে তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাবেক মুখপাত্র অ্যালিসা ফারা একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই হামলার খবর দেরিতে প্রকাশ করার পাশাপাশি গুরুত্বহীনভাবে তুলে ধরার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। অ্যালিসা ফারার বরাত দিয়ে দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। 2020 সালের 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ সফররত ইরানের কুস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। এর 5 দিন পর 8 জানুয়ারি ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সেনাঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারের কয়েকজন মন্ত্রীর নাম আমেরিকার সন্ত্রাসী কালো তালিকায় থাকার ঘটনাকে দোহা চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামী আমিরাত আফগানিস্তান এই ঘটনাকে দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে এবং এর ফলে আমেরিকা ও আফগানিস্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। 2020 সালের 29 জানুয়ারি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। গত মঙ্গলবার রাতে মোল্লা হাসান আখন্দের নেতৃত্বে তালেবানের নয়া অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন মুজাহিদ। তার পক্ষ থেকে ইসলামী আমিরাত আফগানিস্তানের মন্ত্রিসভা ঘোষিত হওয়ার পর আমেরিকা জানায় ওই মন্ত্রিসভায় কয়েক সদস্যের পাশাপাশি হাক্কানি পরিবারের সকল সদস্যের নাম ওয়াশিংটনের সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা তার কথিত গণতন্ত্রকে আফগানিস্তানের উপর চাপিয়ে দিতে গিয়ে দেশটিতে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছু দিতে পারেনি। এখন এই গোলযোগ থামানোর দায়িত্ব গোটা বিশ্বের কাঁধে চেপেছে বলেও তিনি মন্তব্য করেছেন। পুতিন 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরও বলেন, বাইরে থেকে আফগানিস্তানের জনগণের উপর বৈরী মূল্যবোধ চাপিয়ে দিতে গিয়ে দেশটিতে আজকের এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। আর এ কাজ করার সময় আফগানিস্তানের ইতিহাস কিংবা দেশটির জনগণের কৃষ্টি, কালচার ও ঐতিহ্যকে সামান্যতম বিবেচনায় রাখেনি আমেরিকা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিক্স জোট গঠিত। তেরোতম ভার্চুয়াল ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশের দায়িত্ব পালন করছে ভারত। লেবাননে শেষ পর্যন্ত সরকার গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে 1 বছরের বেশি সময়ের রাজনৈতিক সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট মিশেল আউন আজ সরকার গঠনের খবর ঘোষণা করেছেন। আজই মিশেল আউন ও নাজিব মিকাতি এই সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন। এ সময় সংসদ স্পিকার নাবিবেরি উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর গত 26 জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। সরকার গঠন নিয়ে জটিলতার মধ্যে লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, দেখা দিয়েছে ওষুধ ও জ্বালানি সংকট। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে এসেছে প্রতিবেশী ছয়টি দেশ, এ লক্ষ্যে তারা যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের ছয় প্রতিবেশী দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তানের ভবিষ্যৎ রচনার দায়িত্ব সে দেশের জনগণকেই নেওয়া উচিত। শান্তি ও সংহতির যে কোনো পরিকল্পনা তাদের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই হওয়া উচিত। যে ছয়টি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে ওই ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সেসব দেশ হল পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীন। আফগানিস্তানের প্রতিবেশী এই কটি দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যা অর্জিত হয়েছে তা নিঃসন্দেহে খুবই মূল্যবান ও গুরুত্ববহ, বিশেষ করে আফগানিস্তানে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এটাই এখন আফগান জনগণের প্রাণের দাবি। আফগানিস্তানে ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যৌথ বিবৃতিতে দুটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। একটা হল জনগণের আবেদনে তালেবানের সাড়া দেওয়া এবং দ্বিতীয়টি হল শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের উপর সেদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেওয়া। ছয় প্রতিবেশী দেশও আফগানিস্তানের জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান সহ অন্যান্য চাহিদা পূরণে এগিয়ে আসতে প্রস্তুত বলে বিবৃতিতে জানানো হয়েছে। আমেরিকা সহ কোন আরব দেশ গত দুই দশক ধরে আফগান সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসার সুযোগ দেয়নি। এখন আর সেই সমস্যা নেই, পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে এবং সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। তালেবান যেহেতু তাদের দেশের ব্যাপারে খুবই অভিজ্ঞ, তাদেরই উচিত প্রতিবেশী দেশগুলোর এগিয়ে আসার পথ সুগম করে দেওয়া। নিউ আমেরিকা কেন্দ্রের রাজনৈতিক বিশেষজ্ঞ স্টিভ কোল মনে করেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যকার প্রতিযোগিতা এখন পাল্টে যাওয়া উচিত। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর উচিত এখন আফগানিস্তান পুনর্গঠনের সহযোগিতায় সচেষ্ট হওয়া। আফগানিস্তানের প্রতি সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশটির সংকট নিরসনের একমাত্র উপায়। সর্বোপরি আফগানিস্তানের জনগণের অধিকার যে কোনো উপায়ে নিশ্চিত হোক, এটাই এখন সকলের প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনাকালে বেড়েছে আত্মহত্যার সংখ্যা, এজন্য মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ করেছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আজ 10 সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, যার বাংলা করা হয়েছে কাজের মাঝে জাগাই আশা। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটিকে গুরুত্ব সহকারে পালন করা হলেও বাংলাদেশে জাতীয়ভাবে এটি পালন করা হয় না, কারণ বাংলাদেশে আত্মহত্যা এখনও একটি সামাজিক সমস্যা হিসেবে গুরুত্ব পায়নি। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে এমন একটি সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সভাপতি জয়শ্রী জামান রেডিও তেহরানকে বলেন, আত্মহত্যা নিয়ে দেশে সঠিক পরিসংখ্যান নেই, কারণ পরিবারের পক্ষ থেকে আইনি ঝামেলা এড়াতে বা সামাজিক নিন্দার ভয়ে অনেক সময় আত্মহত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। বাংলাদেশের আত্মহত্যা প্রসঙ্গে তিনি বলেন,
যখন মানুষ চূড়ান্ত পর্যায়ে চলে যায় বিষয়টা, তখন মানুষ আত্মহত্যা করে। সেজন্য এটা সম্পূর্ণরূপে এটা একটা মানসিক স্বাস্থ্য ইস্যু, কিন্তু আমরা এই মানসিক স্বাস্থ্য ইস্যুটাকে যেহেতু অপরাধের আওতায় ফেলে রাখছে, সে কারণে মানুষ এটাকে গোপন করে দেয়। তো সেই কারণে এই জিনিসের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মানুষ। অধিকাংশ আত্মহত্যাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় এবং পরিবারগুলো এটা স্বীকার করতে রাজি হয় না। আর যে আত্মহত্যা যে প্রতিরোধ করা যায়, এটা যে একটা প্রতিরোধ বিষয়, এটা সম্পর্কে আমরা জানি না। এই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে নাই। বলা হয় 10,000 উপরে বাংলাদেশে সুইসাইড করছে, আবার কেউ বলছে 11,000 মতো, আবার আরো একটি সমীক্ষা আমি দেখতে পেয়েছি 14,000 সামথিং। হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এই কোভিড এর মধ্যে যে সুইসাইডটা বেড়েছে, এটা ম্যাক্সিমাম হচ্ছে এই চাকরি চলে যাওয়ার কারণে।
স্থানীয় বেসরকারি সংগঠন সোসাইটি ফর ভলান্টারি অ্যাক্টিভিটিস বা SOVA দীর্ঘদিন ধরে আত্মহত্যা নিয়ে কাজ করছে। তাদের জরিপ অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। 2010 থেকে 2019 পর্যন্ত গত 10 বছরের তথ্য বিশ্লেষণ করে সংগঠনটি জানিয়েছে, বরাবরই আত্মহত্যাকারীদের মধ্যে নারীদের সংখ্যা বেশি পাওয়া গেছে। করোনাকালে পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলালুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নারীরা সাধারণত আবেগগত কারণে এবং পুরুষেরা সাধারণত আর্থসামাজিক কারণেই আত্মহত্যা করে থাকে। করোনাকালে সারা বিশ্বে বেড়েছে জীবিকার সংকট, অনিশ্চয়তা। এ কারণে পেশাজীবী পুরুষ এবং অপেক্ষাকৃত নবীনদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে বলে ধারণা করা যায়। তিনি পরামর্শ দিয়েছেন, এই মহামারীকালে প্রত্যেক ব্যক্তির উচিত নিজের মনের স্বাস্থ্যের যত্ন নেওয়া। এ সময় নিজের ইতিবাচক দিক ও সক্ষমতার সন্ধান খুবই জরুরি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার হাতে থাকা একটি খবর সব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। পাকিস্তানে ইরানের তেল ও গ্যাস রপ্তানি বাড়ছে, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ উজি আজ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানে ইরানি তেল ও গ্যাস রপ্তানি বাড়বে। তিনি আরও বলেন, তুর্কমেনিস্তান ও ইরাক সহ আরও কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে গ্যাস রপ্তানি বাড়ানোর বিষয়ে বৈঠক হবে। পশ্চিমা দেশগুলোকে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে, জাতিসংঘের মহাসচিবকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবার ইরাক থেকেও সরানো হবে মার্কিন সেনা, জানালেন ইরাকের সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা। বাংলাদেশে বিএনপির সমালোচনার জবাবে এক হাত নিলেন সেতুমন্ত্রী, দলটিকে জাতীয় হতাশাবাদী দল হিসেবে অভিহিত করলেন ওবায়দুল কাদের, এবং ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে বলে দিলীপ ঘোষের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জারি। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।